exclusively on FusionBD.com.
Gua Sha.
Gua Sha.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শুরু হয়ে গেছে কুয়াশা আর আপনাদের সঙ্গে আছি আমি আরজি শর্মী। শুরুতে রয়েছে কুয়াশা এক্স ফাইলস এর সত্যি ঘটনা, আর তারপর রয়েছে কুয়াশার আরেকটি গল্প। কুয়াশা এক্স ফাইলস শুরু করবার আগে জানিয়ে দিচ্ছি যে চলছে কুয়াশায় স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতা অংশ নিতে পারবেন শুধুমাত্র কুয়াশার শ্রোতারা বা যারা এবিসি রেডিও শুনছেন তারা, যারা কুয়াশায় গল্প লিখতে ইচ্ছুক। আপনারা চাইলে কুয়াশা এক্স ফাইলস অংশগ্রহণ করতে পারেন। এক্স ফাইলস এর সত্য ঘটনা যদি আপনাদের কাছে থাকে, সেটা প্রমাণ সহ সবকিছুর ডিটেলস সহ, অর্থাৎ সময় সন কোথায় হয়েছিল কি ঘটনা সেসব জানিয়ে লিখতে হবে। এবং এটার শব্দ হচ্ছে, এটা আগের সপ্তাহে আমি বলিনি, এটা হচ্ছে 3000 শব্দের মধ্যে লিখতে হবে। আমি বারবার বলছি, অনেকে গল্প পাঠিয়েছেন কিন্তু তার 3000 শব্দের মধ্যে না। তারপরেও যদি কুয়াশার মূল গল্পের একটা ভালো কাহিনী আমরা পাই, তার নাম উল্লেখ করে আমরা আমাদের মতন করে সাজিয়ে নিতে পারবো, অর্থাৎ 7500 থেকে 8000 শব্দের মধ্যে। তো স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতার মধ্যে যারা অংশ নিতে চান তাদেরকে 7500 থেকে 8000 শব্দের মধ্যে স্ক্রিপ্ট লিখে পাঠাতে হবে, এবং যে ঠিকানায় কুয়াশা এক্স ফাইলস অথবা কুয়াশার স্ক্রিপ্ট পাঠাতে হবে তার ঠিকানাটি জানিয়ে দিচ্ছি। ঠিকানাটি হচ্ছে ইমেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেসটি kuasha89.2@gmail.com। পাঠাবেন kuasha89.2@gmail.com এই ঠিকানায়। আসুন তাহলে শুরু করি কুয়াশা এক্স ফাইলস এর সত্যি ঘটনা। আজকের ঘটনাটির নাম সিরিয়াল কিলার অটিস টু। আসুন তাহলে শুনি, তারপর আবার ফিরছি। ক্যালিফোর্নিয়ার বনিফে শহরটা সবাই চেনে এ সাউদার্ন স্টাইলের জন্য, কিন্তু প্রায় 40 বছর আগে এই শহরে ঘটেছিল ভয়ঙ্কর এক ঘটনা। সবার সেই ঘটনা মনে না থাকলেও এখনো কিছু কিছু মানুষ আছে যারা কিছুতেই ভুলতে পারেনি সেই ঘটনা, আজও সেই স্মৃতি তাতে তাড়া করে বেড়ায়। সেই সময়টাতে কেউই তাদের নিজ বাড়িতেও সুরক্ষিত মনে করছিল না, কারণ তখন এমন এক খুনির আবির্ভাব হয়েছিল যে কোনো ধর্ম বা বর্ণ মেনে খুন করত না, যার সামনে যে কেউই হতে পারে তার শিকার। শুরুটা হয় জেরিলিনকে দিয়ে। জেরিলিনের বয়স তখন মাত্র 18 বছর। একদিন দুপুরবেলা সে বাড়ি থেকে কিছুটা দূরে এক সুপার মার্কেটে যায় বাসার তরকারি জিনিসপত্র কিনতে। কেনাকাটা শেষ করে তার 2 হাত ভর্তি ব্যাগ দিয়ে সে বাড়িতে ঢোকে, আর বাড়ির ভিতরেই তার জন্য অপেক্ষা করছিল এক মানুষ রূপে হায়রা। ওত পেতে বসেছিল কখন জেরিলিন বাড়ি ফিরবে। বাড়ির ভেতরে ঢুকতে না ঢুকতেই তাকে গুলি করে পালিয়ে যায় সে। খুনির নাম বা কোনো পরিচয় পাওয়া যায়নি। জেরিলিনের বাড়িতে এমন কোনো প্রমাণ ছিল না যেটা দিয়ে খুনিকে খুঁজে বের করা সম্ভব। জেরিলিনের খুনের প্রায় 1 মাস পর একজন মার গৃহিণী ব্রেন্ডা বার্টনকে তার নিজ বাড়ির বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। অসংখ্য বার ছুরিকাঘাত করে খুন করা হয় তাকে। এই খুনেও খুনি সম্পর্কে কোনো তথ্য বা প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। খুব অল্প কিছুদিনের মাথায় ক্যালিফোর্নিয়ার বনিফাই থেকে কিছু মাইল দূরত্বে অবস্থিত শিপলেতে রুবি মেরি নামে এক তরুণীকে গুলি করে মেরে ফেলে নাম না জানা এক খুনি। জানালার পাশে বসে বই পড়ছিল সে, আর ঠিক সেই সময় দূর থেকে কেউ তার মাথায় গুলি করে। পুলিশরা ধারণা করে তার সাথে পূর্ব শত্রুতা আছে, এমন কেউ তাকে খুন করেছে। কিন্তু তদন্ত করে দেখা যায় যে রুবি মেহরের সাথে কারো কোনো পূর্ব শত্রুতা কেন, তাকে অপছন্দ করে এমন কোনো মানুষই নেই। তবে তাকে খুন করার উদ্দেশ্যটা কি, আর কেই বা তাকে খুন করল? 3 মাসের মধ্যে 3টা খুন কোনো সুসংবাদের পূর্বাভাস দিচ্ছিল না। শান্ত একটা শহর খুব অল্প সময়ে অনেক চাঞ্চল্যকর হয়ে উঠল। সবদিকে কেমন যেন অস্থির অস্থির ভাব। পুলিশে 3 খুনিকে ধরবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো এভিডেন্স বা ক্লু না থাকার কারণে তাদের সব চেষ্টায় ব্যর্থ হচ্ছে। এর মধ্যে একদিন পুলিশ অফিসার জন ম্যাকড্যানিয়েল একটা ফোন কল পায়। ছুটির দিন পেয়ে সে বাসায় বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই অফিস থেকে ফোন দিয়ে তাকে এমার্জেন্সি ইনভেস্টিগেশনে যেতে বলা হয়। কিছুক্ষণ আগে একটা দোকানে ঘটে যাওয়া ডাকাতির তদন্ত করতে হবে তাকে। 1980 সালের 15ই ডিসেম্বর পুলিশ অফিসার জন ম্যাকড্যানিয়েল দোকানের ভেতর ঢুকেই দেখে তার বাবা মাটিতে শুয়ে আছে, দোকানে ডাকাতি হওয়ার সময় সেখানে থাকা সবাইকে দোকান থেকে বের করে দিতে সক্ষম হলেও নিজে সময় মতো বের হতে পারেনি, তাই সে ডাকাত দলের হাতে প্রাণ দিতে হয় তাকে। এখানেও ডাকাতদের খুঁজে বের করতে সাহায্য করবে এমন কোন এভিডেন্স খুঁজে পাওয়া যায়নি, আর সেই দোকানটিতে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না। ক্যালিফোর্নিয়ার বোনিফাই শহর থেকে 250 মাইল দূরে অবস্থিত জ্যাকসনভিলে পুলিশ ডিপার্টমেন্টের কাছে একটা খুনের কেস আসে। ভিকটিমের নাম ডেবরা ওকল্যান্ড, তার বয়স মাত্র 18। খুনি তাকে নির্মম ভাবে ধর্ষণ করে, তারপর ছুরিকাঘাত করে মেরে ফেলে। খুনের প্রায় 1 বছর পর তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় তার বাড়ি থেকে। শহরে একাই থাকতো ডেবরা ওকল্যান্ড, পরিবার বলতে তার তেমন কেউ ছিল না, তাই যখন সে নিখোঁজ হয় তখন তার আশেপাশের মানুষজন ভেবেছিল সে হয়তো অন্য কোথাও শিফট হয়েছে, কিন্তু সে যে আসলে তার বাড়িতে মৃত অবস্থায় পড়ে আছে এটা কেউ কল্পনাও করতে পারেনি। 1 বছর পর তার মৃতদেহ পচন ধরে গিয়েছিল, তাই সেখান থেকে খুনের ব্যাপারে তেমন কোনো এভিডেন্স সংরক্ষণ করা সম্ভব হয়নি। তবে খুনের ডিএনএ স্যাম্পল পাওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিল ফরেনসিক টিম। এই নিয়ে জ্যাকসনভিল পুলিশ ডিপার্টমেন্টের কাছে 3 বছরের মোট 8টা খুনের কেস, সব আনসলভড। পুলিশ এগুলো সলভ করার জন্য দিন রাত এক করে দিচ্ছে, কিন্তু কোনো না কোনো জায়গায় ঘাটতি থেকেই যাচ্ছে। ইনভেস্টিগেটররা কখনো চিন্তাও করেনি যে এতগুলো খুন একজন করতে পারে, কারণ সাধারণত একজন সিরিয়াল কিলার সবসময় নিজের একটা প্যাটার্ন বজায় রাখে। হয়তো সে তার নিজস্ব কোনো কায়দায় খুন করে, অথবা একটা নির্দিষ্ট বয়স কিংবা গোচ্চের মানুষকে খুন করে, অথবা নির্দিষ্ট একটা জায়গার মানুষকে খুন করে। কিন্তু এই 8টা খুনের মধ্যে কোনোটার সঙ্গে কোনোটার মিল ছিল না, তাই পুলিশ ধারণা করে যে এই 8টা খুন আলাদা আলাদা ভাবে হয়েছে। এই খুনগুলোর জন্য 8 জন খুনি দায়ী। একজন সিরিয়াল কিলারের কথা পুলিশের মাথায় আসলেও তারা সেই ধারণাকে বাস্তবের সাথে মেলাতে পারে না, তাই আলাদা আলাদা টিম করে এক একটা খুনের খুনিকে খুঁজে বের করবার জন্য। কিন্তু খুনি থেমে থাকে না, কোনো প্রমাণের উদ্দেশ্য ছাড়া চলতে থাকে খুন। ওকলাহোমাতে একজন মধ্যবয়স্ক নারীকে 42 বার ছুরিকাঘাত করে খুন করা হয়। লুইজিয়ানাতে এক তরুণীকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে মেরে ফেলা হয়। এর থেকে আরো ভয়াবহ হচ্ছে অ্যাডাম ওয়ালশ নামের এক উত্তি বয়সের তরুণকে কিডন্যাপ করার ঘটনা। শহরের নাম করা একজন ব্যবসায়ী জন ওয়ালশের ছেলে অ্যাডাম ওয়ালশ বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। সে খুব ভদ্র পড়ুয়া ধরনের, ছিল না কোনো বদভ্যাস কিংবা আজেবাজে কোনো নেশা, আর দেখতেও বেশ সুদর্শন ছিল। সে সবসময় বাবা মা যেটা বলতো সেটাই শুনতো। একদিন সে তার মায়ের সাথে এলাকার একটা ডিপার্টমেন্টাল স্টোরে যায়। সেখানে তার মা কিছু জিনিস কেনার জন্য তাকে একটা নির্দিষ্ট স্থানে দাঁড় করিয়ে রাখে। কিছুক্ষণ পর তার মা ফিরে এসে দেখে সে সেখানে নেই। দোকানের ভেতর সবাই ছিল, এমনকি সিকিউরিটি গার্ডও ছিল, কিন্তু কেউ তাকে কোথাও যেতে দেখেনি। আশেপাশে যাকে জিজ্ঞেস করা হয় সবাই একই কথা বলে, কেউ অ্যাডামকে কোথাও দেখেনি। এভাবে সময় পার হয়ে সন্ধ্যা নেমে আসে, কিন্তু কোথাও অ্যাডামের কোনো খোঁজ পাওয়া যায় না। অ্যাডাম ওয়ালশের বাবা জন ওয়ালশ পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল হতে না হতেই বিশাল সার্চ টিম নিয়ে মাঠে নেমে পড়ে। উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক অ্যাডাম ওয়ালশকে খুঁজে বের করতেই হবে। কিন্তু কোনো লাভ হয়নি, কোথাও খুঁজে পাওয়া যায়নি অ্যাডাম ওয়ালশকে। 1947 সালের 5ই মার্চ জন্ম নিয়েছিল ওটিস টুম, ফ্লোরিডার জ্যাকসনভিল শহরেই তার জন্ম হয়। সেই সময় জ্যাকসনভিল খুব একটা উন্নত ছিল না, ছোটখাটো একটা মফস্বলের মতো ছিল এই জায়গাটা। খুব বেশি কিছু সুযোগ সুবিধা ছিল না এখানে। ওটিস টুম ছিল 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। তার বাবা সংসারে একদমই মনোযোগী ছিলেন না, সারাদিন ড্রিঙ্ক করতো আর নানা রকম নেশায় ডুবে থাকতো। তার বাবাই তাকে ভায়োলেন্স শেখায়। নেশায় বুধ হয়ে সে কখন কাকে কি বলতো আর মারধর করতো সে জ্ঞান তার ছিল না। তার মা ছিল একটু খামখেয়ালি, তার স্বামী কি করছে না করছে এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। অতিস্থল পড়ালেখা শেখেনি, কখনো স্কুলে যাওয়া তো দূরের কথা, কারো কাছ থেকে প্রাথমিক শিক্ষাটাও পায়নি। নিজের ইচ্ছে কিছুটা পড়তে ও লিখতে পারা শিখেছে। অতিস্থলের মায়ের কিছু মানসিক সমস্যা ছিল, সে তার ছেলেকে খুব ছোট বয়সে মেয়েদের জামা পরিয়ে তাকে সুজান নামে ডাকত। এই সুজান নামের রহস্য কেউ জানতে পারেনি। কৈশোরকালে অতিস্থুল অনেকবার যৌন নির্যাতনের শিকার হয়েছে, কখনো বাইরের কারোর মাধ্যমে, আবার কখনো নিজের পরিবারের কেউ। অতিস্থুলের নানি ছিল একজন শয়তানের উপাসক, তার নানি তাকে শয়তানের জগতের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই থেকে শুরু হয় তার শয়তানের উপাসনা করা। নানি তাকে অনেক কৌশল আস্তে আস্তে শিখিয়ে দিতে থাকলো, যেমন কিভাবে শয়তানের উপাসনা করতে হয়, কিভাবে তাকে ডাকতে হয়, কি করলে শয়তান খুশি থাকে, এইসব। একসময় তার নামে তাকে ডেভিড চাইল্ড বলে ডাকতে শুরু করে। অতিস্থলের শুরুটা এখান থেকে। অতিস্থলকে মাঝে একটা স্কুলে ভর্তি করে দেওয়ার কথা আলোচনা করে তার পরিবার। তখন দেখা যায় তার আইকিউ মাত্র 75। সাধারণত আমেরিকান স্কুলগুলোতে ভর্তি হওয়ার জন্য আইকিউ থাকতে হয় 80 কিংবা তারও ওপরে, কিন্তু অটিস্টের মাত্র 75 থাকার কারণে তাকে স্কুলে ভর্তি করা ছিল অসম্ভব। স্কুলে না পড়ার কারণে সে আস্তে আস্তে অনেক খারাপ কাজের সাথে জড়িয়ে পড়তে শুরু করে। 1976 সালের 14 জানুয়ারিতে অটিস্টুল জ্যাকসন ভিলেতে তার সে 25 বছরের বড় এক নারীকে বিয়ে করে। অটিস্টুলের হোমোসেক্সুয়ালিটির কথা জানার পর এই বিয়ে 3 দিনের মাথায় ভেঙে যায়। ছোটখাটো কিছু খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছিল অটিস্টু, কিন্তু তারপরেও কেউ কি কখনো চিন্তা করেছিল যে এই অটিস্টুর কতটা ভয়ঙ্কর হতে পারে? আজকের এক্সপ্রেসের শুরুতে আমি যেই বিচ্ছিন্ন খুনের ঘটনাগুলো বলেছিলাম সেগুলোর জন্য আর কেউ না, বরং এই অটিস্টুরই দায়ী। মাত্র 14 বছর বয়স থেকে শুরু। 1964 সালে অটিস্ট গাড়ি চালিয়ে কোথায় যেন যাচ্ছিল, ঠিক তখন এক ট্রাভেলিং সেলসম্যান তাকে একটি আপত্তিকর প্রস্তাব দেয়। এটা শুনে তার অনেক রাগ উঠে যায়। আর সেই সেলসম্যান যখন হেঁটে হেঁটে অনেকটা সামনে চলে যায়, তখন ওটিস তার গাড়ির নিচে ফেলে মেরে ফেলে সেই সেলসম্যানকে। এই খুনের জন্য কখনো সে ধরা পড়েনি। প্রথম খুন মাত্র 14 বছর বয়সে হলেও এরপর সে অনেক বছর চুপচাপ ছিল, নিজের মতো নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু তার মানে এই না যে সে কাউকে খুন করার মধ্যে যে মানসিক তৃপ্তি পাওয়া যায় সেটা ভুলে গেছে। সে এক ট্রাভেলিং সেলসম্যানকে খুন করার কথা ঘুরে ফিরে বারবার তার মাথায় চলে আসে, আর শয়তানের উপাসনার নানা আদেশ তো ছিলই।
X-Files.
সাল থেকে অতিস্থুল ড্রাফটিং করতে শুরু করে, আর তখন থেকেই শহরে ঘটে যেতে থাকে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা। জেরলিন এর বয়স যখন মাত্র 18 বছর, তখন তাকে খুন করে অতিস্থুল। সে জেরলিনকে অনেক আগে থেকে ফলো করছিল, অবশেষে একদিন সুযোগ পায়। এর কিছুদিন পরেই ব্রেন্ডা বাটনের পালা আসে। ব্রেন্ডা বাটন সেদিন বাড়িতে একাই ছিল। অতিস খুব সাবধানে তার বাড়িতে ঢোকে। প্রথমে সে রান্নাঘরে খোঁজে, কিন্তু সেখানে কেউ ছিল না। পরে সে বাড়ির শোবার ঘরে গিয়ে দেখে ব্রেন্ডা বাটন বসে আছে। ঠিক সেই মুহূর্তে ব্রেন্ডা অটিসকে দেখে ফেলে, সঙ্গে সঙ্গে চিৎকার করতে দিলে সে ব্রেন্ডার মুখ ধরে ফেলে, আর সাথে সাথে তার পেটে ছুরি বসিয়ে দেয়। এরপর আরো অনেকবার ছুরি মারে। তারপর মৃত্যু নিশ্চিত করে তার মৃতদেহ পাশেই বাথরুমে রেখে চলে যায় অটিস। এরপর রুবি মেরি নিজের বাড়িতেই দূর থেকে গুলি করে হত্যা করা হয়েছিল যাকে। এর মধ্যে অটিস্টুল তার শয়তানের উপাসনা চালিয়ে যেতে থাকে। তার এক একটা খুনকে শুধু নিজের মনের তৃপ্তি না, বরং শয়তানের জন্য বলি দিতে থাকে সে। তার নানির কথা অনুযায়ী শয়তানকে খুশি রাখতে হলে তাকে সবসময় কিছু না কিছু দিতে হয়। অটিসের নানির সাথে এখন তার আর যোগাযোগ হয় না, কিন্তু সে ছোটবেলাতেই অটিসের উপর অনেক প্রভাব ফেলে রেখে গেছে। নানি সেখানে সব কিছু অক্ষরে অক্ষরে পালন করে অটিস। আদর্শ বাবা মা না পাওয়ার কারণে হয়তো এমনটা হয়েছে। অটিসের বাবা মা কেউই তার জন্য আদর্শ হয়ে দাঁড়াতে পারেনি, তাই সে তার জীবনের আদর্শ হিসেবে তার নানিকেই বেছে নিয়েছিল, আর এটাই তার কাল হয়েছে। এখানে তার নানিরও খুব বেশি দোষ আছে তা বলা যায় না। তার নানি মানসিকভাবে ভারসাম্যহীন ছিল, কিন্তু তার এই অসুস্থতা কেউ বুঝত না। যাই হোক, আমরা মূল গল্পে ফেরত যাই। অটিস্টুল তার জীবনের সব মার্ডারেই কোনো ট্রেস বা এভিডেন্স ছাড়া করতে সক্ষম হয়েছে এই ধারণা ভুল। 1974 সালে 24 বছর বয়সে প্যাট্রিশিয়া ওয়েব যখন খুন হয়, তখন এই খুনের মামলায় প্রাইম সাসপেক্টদের একজন ছিল অটিস্টুল। অটিস তখন নেব্রাস্কাতে থাকত, ভেবেছিল এখানে এসে নতুন কোনো চাকরি করবে, কিন্তু পড়ালেখা না জানার কারণে কেউ তাকে কোনো চাকরি দেয়নি। কাজ না পারলেও একটা জিনিস সে খুব ভালো পারত, সেটা হচ্ছে খুন। 24 বছর বয়সে প্যাট্রিশিয়া ওয়েবের খুনের মামলায় নিজের নাম চলে আসার পর আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে আসে অটিস। প্যাট্রিশিয়ার খুনের মামলায় তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি খুনি সম্পর্কে, শুধু দরজায় একটা আঙুলের ছাপ পাওয়া গেছে। সেই আঙুলের ছাপের সাথে অতীতের হাতের ছাপ মিলিয়ে দেখার জন্য পুলিশ তাকে পুলিশ স্টেশনে যেতে বলে, আর সেদিনই সে পালিয়ে যায়। অতীত স্থল নেব্রাসকে ছেড়ে দিয়ে চলে আসে কোলারাডো শহরের বোল্ডারে। সেখানে গিয়েও সে থেমে থাকেনি। 1974 সালের 14 অক্টোবর 31 বছর বয়সী এলেন হোলম্যানকে ছুরিকাঘাত করে খুন করে। কিন্তু এবারও সে একটা ভুল করে ফেলে। এলেনের বাড়িতে ঢোকার সময় রাস্তায় দাঁড়িয়ে সে একজনের সাথে কিছুক্ষণ কথা বলেছিল। সে তার চেহারা চেনে এবং পরে সেই অটিসের ব্যাপারে পুলিশের কাছে তথ্য দিয়েছিল। তাই এবার তাকে এখান থেকেও পালাতে হবে। 1975 সালের শুরুর দিকে অটিস টুর ফিরে আসে তার নিজ শহর জ্যাকসনভিলে। বিয়ে করে সে তার জীবনটাকে গুছিয়ে নিতে চেয়েছিল, কিন্তু তার সমকামিতার কথা তার স্ত্রী জেনে যাওয়ার পর তাদের বিয়ে ভেঙে যায়। অটিসের জীবনে সবকিছু আবার কেমন যেন ওলট পালট হয়ে যেতে শুরু করে। নিজের পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখে না সে। খোঁজ নিয়ে জানতে পারে তার নানি অনেকদিন আগেই মারা গেছে। 1976 সালে অটিসের সাথে পরিচয় হয় হেনরি লি লুকাসের। তাদের এলাকার একটা সুপার রেস্টুরেন্টে দেখা হয়। প্রথম দেখাতে একজনকে আরেকজনের ভালো লেগে যায়। তারপর তারা দুজনে সেখান থেকে কথা বলতে শুরু করে, আলাদা দেখা করে ঘুরতে যায়, নিজের কিছু ভালো সময়ও কাটায়। এর মাঝেই তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে অটিস টুলের শয়তানের উপাসনা নিয়ে কোনো রকম অভিযোগ ছিল না হেনরি লি লুকাসের। বরং সে অটিসের সাথে থাকার প্রতিশ্রুতি দেয় তাকে। হেনরি বলে সে শুধু শয়তানের উপাসনা না, অন্য সব বিষয়ে তার সাথে থাকতে রাজি আছে। 1982 সালের 4 জানুয়ারি অটিস টুল 64 বছর বয়সী জর্জ সোনেনবার্গের বাড়ি ঘেরাও করে ফেলে। সেখান থেকে সে জর্জকে বের হতে দেয় না। কিছুক্ষণ পর সে নিজেই সে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আশেপাশে তেমন ঘর বাড়ি না থাকায় কেউ এটা দেখেনি। বাড়িতে আগুন লাগানোর কাজে অটিসকে সাহায্য করে হেনরি। অটিসের মতে এটাও নাকি তার ঈশ্বর, অর্থাৎ শয়তানের উপাসনার একটা অংশ। সেই বাড়িতে পুড়ে যাওয়া জর্জ সোসেনবার্গকে তার প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। টানা 1 সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানে জর্জ সোসেনবার্গ। অনেক চেষ্টা করে তাকে বাঁচানো সম্ভব হয়নি। 1983 সালের এপ্রিল মাসের শুরুর দিকে জ্যাকসনভিলের একটি পরিত্যক্ত বাড়ি থেকে অতীত সহ আরো 7 জনকে আটক করে পুলিশ। এরপর 1 মাস আগে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে সেখানে অবৈধ নেশাজাত দ্রব্য আর শয়তানের উপাসনা করা হয়। এই তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অন্যদিকে 3 বছর আগে জ্যাকসনভিল পুলিশ ডিপার্টমেন্টের কাছে একটা খুনের কেস জমা পড়েছিল। ভিকটিমের নাম ডেবরা অকল্যান্ড, মাত্র 18 বছর বয়স। তাকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছিল। সেই সময় ডিএনএ পদ্ধতি খুব একটা ভালো না থাকায় ডেবরা অকল্যান্ডের মৃতদেহ থেকে পাওয়া ধর্ষকের ডিএনএ স্যাম্পল পেতে ফরেন্সিক ডিপার্টমেন্টে 2 বছর লেগে যায়। ডিএনএ স্যাম্পল পেয়ে গেলেও পুলিশের ডিএনএ রেকর্ডে যাদের ডিএনএ এন্ট্রি করা ছিল তাদের কারোর সাথে সেই ধর্ষকের ডিএনএ এর কোনো মিল পাওয়া যায়নি। সে পরিত্যক্ত বাড়ি থেকে অতিস্তুলকে গ্রেপ্তার করার পর যখন তার ডিএনএ স্যাম্পল নেওয়া হয় তখন পুলিশ রেকর্ডে থাকা ডেবরা অকল্যান্ডের খুনি আর ধর্ষকের সাথে তার ডিএনএ মিলে যায়। অবশেষে 3 বছর পর পুলিশ খুঁজে পায় ডেবরা অকল্যান্ডের খুনিকে। জিজ্ঞাসাবাদে অতিস্তুলকে পুলিশ ডেবরা অকল্যান্ডের খুনের কথা জিজ্ঞেস করলে সে কিছু অস্বীকার করে না। সে বিশ্বাস করে তার প্রভু অর্থাৎ শয়তানে ভক্তি লাভের জন্য সে এসব করেছে। এতে করে তার কোনো পাপ হয়নি, বরং পুণ্য হয়েছে। আর শুধু তাই না, সে পুলিশকে আরো জানায় ডেবরা অকল্যান্ড ছাড়াও সে আরো খুন করেছে। তারপর এক এক করে সে নিজেই তার খুনের বর্ণনা করতে থাকে। 18 বছর বয়সী জেরলিন, ব্রেন্ডা বাটন, রুবি মেরি, প্যাট্রিশিয়া ওয়েব, ডেভিড স্ক্যালার, অ্যাডা জনসন সহ আরো অনেককে সে খুন করেছে। সে বেশিরভাগই 18 বছর বয়সী তরুণীদের খুন করেছে। এর কারণ জিজ্ঞেস করে সে বলে তার প্রভু অর্থাৎ শয়তান 18 থেকে 20 বছর বয়সী তরুণীদের বেশি পছন্দ করে, তাই তাকে এমনটাই আদেশ দেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অ্যাডাম ওয়ালশকে অপহরণ আর খুন করার কথা স্বীকার করে। অ্যাডাম ওয়ালশকে অপহরণ আর খুন করার কারণ ছিল অতীতের ফ্যান্টাসি। সবকিছু স্বীকার করে নিলেও এইসব খুনের সাথে হেনরি লি লুকাসের কোনো সম্পর্ক নেই বলে জানায় সে। হাইকোর্ট অটিস টুলকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। জুরি বোর্ডের কয়েকজন এই রায় আপত্তি জানায়, কারণ তাদের মতে অটিস টুল একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। কিন্তু জাজের মতে এতগুলো খুনের কোনো ক্ষমা হতে পারে না, একজন অপরাধীকে তার প্রাপ্য শাস্তি পেতেই হবে। 1996 সালের 15 সেপ্টেম্বর ফ্লোরিডা স্টেট প্রিজনে নিচ ছেলে অতি স্থূলকেবিত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। মৃত্যুর সময় তার বয়স ছিল 49 বছর। তারপর ফ্লোরিডা স্টেট প্রিজন সিমেট্রিতে তাকে কবর দেওয়া হয়। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার এক্সফাইলসের সত্য ঘটনা, সিরিয়াল কিলার অটিস টুলের কাহিনী। আর এখন সময় হয়ে গেছে আমাদের কুয়াশার আরেকটি গল্পে যাবার। আজকের গল্পটি আপনাদের জন্য লিখেছেন মাকসুদা রহমান মেঘনাথ। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপর রাজু শর্মিন আবারও ফিরছি আপনাদের কাছে। আপনি শুনছেন কুয়াশা এপিসোড রেডিও 89.2 FM। আর এখন শুনবেন গল্পের প্রথম পর্ব। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
মোনা, এই মোনা, আমার চশমাটা দেখেছো?
তুমি তো চশমা পরে ওয়াশরুমে ঢুকলে, আশ্চর্য। দেখো, খুলে বেসিনের পাশে রেখেছে হয়তো।
ও তাই? না, বুঝলে নেই। তুমি শিওর আমি চশমা পরেই গেছিলাম?
কি যে অদ্ভুত কথা বলো না তুমি। বাড়ি এলেই তোমার আক্কেল জ্ঞান সব তালগোল পাকিয়ে যায় নাকি? দিব্যি চশমা পরে ওয়াশরুমে ঢুকতে দেখলাম, এখন চশমা কই বলে বাড়ি মাথায় তুলছে।
থাক, তার মানে মিনিমাম এক সপ্তাহ। এক্সট্রা চশমা কি এনেছো? ওই চশমা এক সপ্তাহের আগে পাওয়া যাবে না।
আবার শুরু হলো তোমার রূপকথা গল্প, তাই না?
আরে রূপকথা নয়, এ বাড়িতে আমার বড় দাদার একটা পোষা ভূত আছে। আমরা ছোটবেলা থেকে ওর কাণ্ড কারখানায় অভ্যস্ত। ঠিক এক সপ্তাহ পরে ভূতের ঘরে ওই মাটির ঘটিতে চশমাটা পাওয়া যাবে, তুমি মিলিয়ে নিও।
তোমাদের হাস্যকর দুষ্ট ভূতের মাটির ঘটি নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এই নিয়ে মাতামাতি তোমরাই করো, বিরক্ত লাগে আমার রিপন। সবচেয়ে বিরক্তিকর হচ্ছে তোমার ওই ভ্রান্ত বিশ্বাসটা।
যেদিন সত্যি সত্যর পাল্লায় পড়বে দেখবে, সেদিন সুর করে বিশ্বাস করবে।
এত বছরে যখন দেখিনি তখন এই জীবনে আর তোমাদের ভূতের সাথে মনে হয় না দেখা সাক্ষাৎ হবে।
থাক, অযথা তর্ক করতে চাচ্ছি না, যাও ঝর্ণাকে বলো নাস্তা দিতে, আমি খেয়েই বেরোবো। আজ দোতলার ছাদ ঢালাই হবে।
মোস্তাক আহমেদ রিপন আর মোনা মেহতাব গত কয়েক মাস ধরে ঢাকা নেত্রকোনা আসা যাওয়ার মধ্যেই আছে। রিপন অনেকদিন থেকে যাচ্ছে নিজের জন্মস্থানে একটা বাড়ি করতে, যদিও ঢাকায় তার সাজানো গোছানো ফ্ল্যাট, বাড়ির জমি সবই আছে, তবুও আসলে সবারই মন চায় নিজের শৈশব কৈশোর যেখানে কেটেছে সেখানে বারবার ছুটে যেতে। বর্তমানে ওরা যে বাড়িটাতে আছে সেটা রিপনের বাবার বাড়ি, মানে পৈতৃক ভিটা। ঠিক তার সামনে বিশাল জমিতে রীতিমতো ডিজাইন সমেত বাড়ি তৈরি হচ্ছে। রিপনের দুর্নিবার ইচ্ছেতে মুনা সাই নেই তেমন, সুযোগ পেলেই মুনা গজগজ করে, অযথা টাকা নষ্ট হচ্ছে বলে। একদিন আসা যাওয়ায় তেমন ঘটনা না ঘটলেও আজ রিপনের চশমাটা পাওয়া যাচ্ছে না। অবশ্য মনে মনে রিপন খুশি, কারণ শৈশব থেকে পৈতৃক ভিটার এই বাড়িতে ওদের সঙ্গে দিন রাত কাটিয়েছে অদৃশ্য রহস্যময় একজন। সে রিপনের বড়দাদার বন্দি ভূত। বড়দাদার ভূত প্রেত নিয়ে নাকি ভীষণ আগ্রহ ছিল। সে আগ্রহ থেকেই নানাজনের কাছে নানা বিদ্যা শিখতেন তিনি। সেই বিদ্যার কোন এক ভুল মন্ত্র বলে বাড়িতে আটকে রইল যে আত্মা তাকেই পুষতেন বড়দাদা। বাড়ির সবাই জানে ওই বাড়িতে একটা দুষ্ট ভূত বা আত্মা আছে।
বড় ভাবি এসো, ভেতরে এসো।
কি করছো এত কাগজপত্র নিয়ে? জরুরি কোনো কাজ? তাহলে পরে আসি বরং।
আরে না না, তোমার দেবরের জরুরি ফাইলপত্রগুলোর দুটো করে কপি করা, সেগুলোই গুছিয়ে রাখছি। 1-2 নম্বর দিয়ে আলাদা আলাদা 2 ড্রয়ারে।
ও, তা একই ফাইল 1-2 নম্বর না দিয়ে একসঙ্গে রাখো, সহজেই খুঁজে পাবে।
আরে এ বাড়িতে কি আর সেটা সম্ভব? জানোই তো বড়দাদার বন্দি আত্মা নানান কাণ্ড কারখানা করে বেড়ায়, তাই এই সতর্কতা।
তুমিও,
তুমি তো সবসময় থাকো না, তাই বিষয়টা হালকা করে দেখছো।
তা তুই যদি প্রবলেম, কোনো ফকির টকির দিয়ে আত্মাটাকে এ বাড়ি থেকে সরানো যায় না?
কেউ আসলে আত্মাটাকে সরানোর চেষ্টাই করেনি। তাছাড়া এই আত্মাটা তো ক্ষতি করে না, অনেকদিন ধরেই নাকি এই পরিবারের উপকারী করে আসছে, রেগে গেলে শুধু বিপদ এই যা।
তাই বলে হুটহাট জরুরি জিনিস নিয়ে ভোগাবে, এটা বিরক্তিকর না? যদিও আমার কাছে মনে হয় অন্য কোনো বিষয় আছে। আজ তো তোমার বড় ভাই চশমাটা নাকি নিয়েছে, চশমা দিয়ে তোমাদের কাল্পনিক আত্মা কি করবে বলো তো? আমার তো মাথাই খেলে না।
কি আর করা, আমাদের তো অভ্যেস হয়ে গেছে। এছাড়া যে জিনিসই হারাক না কেন, এক দুই সপ্তাহের মধ্যে আবার পাওয়া যায়।
আমার এখনো বিশ্বাস হয় না, কই আজ পর্যন্ত আমার কোনো জিনিস তো হারালো না, আবার পেলামও না ওই মাটির ঘটিতে। তার মানে কি তোমাদের বাড়ি অদৃশ্য বন্দী আত্মা আমাকে ভয় টয় পায় নাকি?
তোমার কোনো জিনিস হয়তো ওর পছন্দই হয়নি, তবে পোষা আত্মাকে না ঘাটানোই ভালো। এ আত্মা নাকি ভীষণ রাগী, একবার রেগে গেলে যে কোনো ক্ষতি করতে পারবে, তাই সাবধান করছি। ওকে ঘাটানোর দরকার নেই ভাবি, যেমন আছে তেমনই শান্ত থাক।
শোনো ঝর্ণা, আমার ভীষণ ইচ্ছে করে এবারে হাস্যকর আত্মাটার ঘরটাতে একবার গিয়ে দেখতে, যাবে তুমি?
পাগল হয়েছ? জানো না ওই ঘরে মেয়েদের ঢোকা নিষেধই নয়, কঠিন নিষেধ। যদি একবার কোনো মহিলা ওই ঘরে যায় তবে তার ভয়ঙ্কর ক্ষতি হয়, মৃত্যু হতে পারে।
মৃত্যু তো সব মানুষেরই যখন তখন হতে পারে, সে পুরুষ হোক কিংবা মহিলা, ওসব বাজে কথা। সব কিছু থেকে মেয়েদের দূরে রাখার ফন্দি।
যাই হোক, তুমি ওই ঘরে উকি দিও না, ভুলেও না।
রিপনের পৈতৃক ভিড়ে বড় বড় সব ঘর, গেট দিয়ে ঢুকতেই পাশের বাড়ির দেয়াল ঘেঁষা পুরনো একটা জাম্বুরা গাছ, বিলিতি। ভেতরের কুয়া টকটকে লাল, তবে মিষ্টি নয়, জন্মের টক। অবশ্য টক হওয়ার কারণে বড় দাদারই কারিশমা। কি এক লাল সুতা নাকি উনি জাম্বুরা গাছের গোড়ায় বেঁধেছিলেন কোন ফকিরের বুদ্ধিতে, ব্যাস তারপর থেকে গাছ ভর্তি জাম্বুরা, অথচ মুখে দেওয়ার জোরে। এ বাড়িতে আর কোনো গাছ নেই, তাই জাম্বুরা গাছের সমস্ত ডালপালা সামনের কাছারি ঘর আর বারান্দার চালে দিব্যি ছড়িয়ে ছিটিয়ে আছে। দূর থেকে দেখলে মনে হয় যেন চালের উপরে জাম্বুরা ধরে আছে। পুরো বাড়ি ইটের, শুধু কাছারি ঘরটা পুরোটাই টিনের। ওই ঘরের সঙ্গে লাগোয়া একটা ছোট্ট ঘর আছে, বড় বারান্দার ডান পাশের অংশটা দেয়াল তুলে ঘর করা হয়েছে। ওই ঘরের ভেতরেই এই বাড়ির পূর্বপুরুষ অর্থাৎ বড় দাদা নাকি আত্মাদের নিয়ে নানান কাণ্ড কারখানা করতেন। ছোটবেলা থেকেই নাকি বড় দাদা সবাইকে বলতেন উনি ভূত বিয়ে করবেন, সেই জন্যই আত্মা বা আত্মাদের নিয়ে একটা তীব্র আগ্রহ ছিল তার। অদৃশ্য আত্মাকে কিভাবে বসে আনা যায় তার জন্য অনেক কিছু শিখতেন তিনি। এই ঘর এখন একচেটি ওই বন্দি আত্মা বা দুষ্টভূতের দখলে। আর হ্যাঁ, একটা সুন্দর মাটির ঘটি আছে, বড়দাদা শ্মশান থেকে এনেছিলেন। ওই ঘটি এখন আত্মার দখলে, যে আত্মা এই বাড়িতে বন্দি তার সঙ্গে ওই ঘটির নাকি যোগসূত্র আছে। ওই আত্মা বা দুষ্টভূত যেসব জিনিস হুটহাট ছড়িয়ে ফেলে সেসব মাটির ঘটিতেই আবার ফেরত দেয়। রিপনের চশমাটা ওই ঘটিতেই পাওয়া যাবে নিশ্চিত, এখনো চশমা পাওয়া যায়নি অথচ।
ভূতের মনে ধরেছে তোমার দুল, থাক টেনশন নিও না, এক সপ্তাহ পর পেয়ে যাবে।
মানে কি, তুমি জানো এটা কোন দুল? দাঁড়াও দাঁড়াও, আমি তো ওয়াশরুমে ছিলাম, ময়নাই ছিল ঘরে না? তোমাকে চা দিতে?
হ্যাঁ, ও তো চা দিয়ে চলে গেছে।
বুঝতে পারছি, এটা ওরই কাজ।
কি জাতা বলছো, ও আমাদের বাড়ির পুরনো এবং বিশ্বস্ত কাজের লোক।
তুমি বুঝতে পারছো, ময়না যদি জিনিসটা সামান্য পাথর ভেবে হাফিস করে দেয় তাহলে বিপদ, কারণ ওর ধারণাই নেই আমার ওই ডায়মন্ডে একটা দুলের দাম কত।
আর তুমিও এত দামি জিনিস ড্রেসিং টেবিলের উপর রেখে ঘুরে বেড়াচ্ছ। তবে আমি জানি ময়না ওতে হাত দেয়নি, বোকা নাকি তুমি? ও নিলে দুইটাই নেবে, একটা দুল দিয়ে কি করবে ও?
হয়তো তাড়াহুড়ো খেয়াল করেনি, একটা নিয়ে ঘর থেকে দ্রুত বেরিয়ে গেছে। ওকে ডাকো।
এখন সিন ক্রিয়েট করো না প্লিজ, আমার কথাটা শোনো, তোমার ডায়মন্ডের দুল অবশ্যই পাওয়া যাবে এবং সেটা ওই ভূতের ঘটি দিয়ে পাবে। এত অস্থির হয় না, এ বাড়ির কোনো জিনিস হারায় না।
দিব্যে একটা চশমা হারিয়ে অন্যটা পরে বসে আছো, আবার উল্টা পাল্টা বকছো, অত কিছু আমি বুঝি না। ওই দুল আমার কেন খুব প্রিয় তুমি সেটা খুব ভালো করে জানো, তার চেয়েও বড় কথা ভীষণ দামি জিনিসটা। তোমার নিরুত্তাপ ভাবভঙ্গি দেখে আমার গা জ্বলছে কিন্তু রিপন।
কি করব, শুধু শুধু এদিক ওদিক খুঁজে হয়রান হয়ে সবাইকে ডেকে চিৎকার করব? বললাম তো এক সপ্তাহ দেখো, তারপর যদি না পাও আমি তোমাকে কিনে দিব, হয়েছে?
সত্যি হাস্যকর, কোন এক অদৃশ্য ভূত নাকি আমার ডায়মন্ডের দুল নিয়ে গেছে, তাও আবার একটা।
আজকালকার লেটেস্ট ফ্যাশন দেখো না, সব এককানে দুল পড়ছে, তাই ভূতেরও মনে ইচ্ছা হয়েছে। সবচেয়ে বড় কথা, তোমার দুলটা ওর পছন্দ হয়েছে, শেষ পর্যন্ত তোমার সাথেও ফ্রি হতে পেরেছে, বলো।
সবসময় রসিকতা করবে না, গা জ্বলে যায় আমার। আমি ঝর্ণাকে বলতে যাচ্ছি বিষয়টা, দেখি কায়দা করে ময়নার পেট থেকে কথা বের করা যায় কিনা।
তুমি কিছু বলো না, ঝর্ণাকে দিয়ে কৌশলে কথাটা বলিও, যাতে ময়না দুঃখ না পায়। ময়নাকে আমরা অনেকদিন ধরে চিনি, ওর স্বভাব চরিত্র সম্পর্কেও জানি।
স্বভাব চরিত্র যে কোনোদিন মানুষে বদলে যায় না এমন তো নয়।
অত কথা না বলে একটা সপ্তাহ ধৈর্য ধরতে পারছো না তুমি?
না পারছি না, কারণ আমার ডায়মন্ডের দুল আর তোমার চশমা এক জিনিস নয়।
তন্ন তন্ন করে খুঁজে মোনা ডায়মন্ডের দুল কোথাও খুঁজে পাওয়া গেল না। আর ময়না তো বিলাপ করে কান্না জুড়ে দিয়েছে, এ বাড়িতে এত বছর কাজ করছে অথচ তাকে চোর বলেনি কেউ, আর ঢাকার ভাবি তাকে চোর বানিয়ে দিল। উল্টো মোনার মেজাজ আরো খারাপ হয়ে গেল। বাড়ির সবাই জোট বেঁধে একই কথা বলছে, এই কাজ দুষ্টভূতেরই, ভেতরে ভেতরে ডায়মন্ডের দুল আর জ্বলুনি সহ্য করেও শেষ পর্যন্ত মোনা এক সপ্তাহ অপেক্ষা করছে। যদিও সে দুষ্ট আত্মা সংক্রান্ত কোনো গল্পই ওর কাছে সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নয়, তারপরেও দাঁতে দাঁত চেপে দিন গুনছে মোনা।
রিপন, তুমি ভূতের ঘরটি চেক করেছো?
না, আজ তো বৃহস্পতিবার, আজ ওই ঘর পরিষ্কার করা হবে। দাদা নিয়ম কানুন মেনে শিপনি সব করে, ঘর পরিষ্কার হোক তারপর ওই ঘরে ঢুকবো। আর যদি তোমার দোল ফেরত দেয় তবে শিপন তো পাবেই, টেনশন নিও না। যদি না পাওয়া যায়, পাওয়া যাবে, তবে আমি তোমাকে নতুন দোল কিনে দিব, বলছি তো। তুমি কিন্তু ওই ঘরে যাবে না খবরদার। তা কত দাম হবে তোমার ডায়মন্ডের দোলটার?
টাকা দেখাচ্ছ? টাকার চেয়ে জিনিসটা আমার কাছে বেশি মূল্যবান, কারণ ওটা আমার বাবা আমাকে দিয়েছিল। আসলে তোমাদের বাড়িতে হারিয়েছে তো, তাই এত কুল তুমি। যদি আমার বাবার বাড়িতে হারাতো দুই চারটা কথা নিশ্চয় শোনাতে।
কি বাচ্চাদের মতো গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো? আসলে তুমি দুলটার থেকে বেশি অস্থির বড় দাদার আত্মা দুলটা ফেরত দিবে কিনা সে ব্যাপারটা নিয়ে, তাই না?
এক সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু, তাছাড়া তোমার চশমাটা তো ওই ঘর থেকে পাওনি, ময়না খাটের নিচে থেকে পেয়েছে।
তাতে কি প্রমাণ হলো এ বাড়িতে আত্মা বলে কিছু নেই, নাকি ময়না চোর? কোন
ওকে, ময়না চোরও নয় ন্যায়ও নেই। তাহলে আজ 11 দিন পরেও কেন তোমাদের পোষাভূত আমার দুল ফেরত দিল না?
আর এক সপ্তাহ ওয়েট করো, পেয়ে যাবে।
এক সেকেন্ড ওয়েট করবো না আমি, এসব ভূতে তার দুষ্ট আত্মার নাটক আমি এখনই বের করছি, দেখো কি করি আমি।
মানে?
মানে কিছু না, একটু পরেই টের পাবে।
টিকি, বড় ভাবি, কি করছো তুমি? ওই ঘরে কেন গেলে? হায় হায়, এসব কি?
আমার দুল খুঁজতে এসেছিলাম, পাইনি তাই ঘুটি ভেঙে ফেলেছি। তোমাদের ফালতু কাহিনীটার ইতি টেনে দিলাম, আমি দেখতে চাই সত্যি সত্যি এ বাড়িতে কোনো আত্মা আছে কিনা।
কি করেছো তুমি চিন্তাও করতে পারছো না? ভাইয়া, বড় ভাই, জলদি আসেন, দেখেন ভাবি কি শুরু করেছে, ভাবিকে থামান বড় ভাই।
কি কি হয়েছে? ঝর্ণা তো জোরে চিৎকার করে ডাকছো কেন? এ কি মোনা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এসব কি?
পাগল হবো কেন, আমার প্রচন্ড রাগ হচ্ছিল ওই ঘুটির ওপর, তাই ঘুটিটা ভেঙে ফেলেছি। জানি তোমরা সবাই এখন ভয় পাবে, কিন্তু আমার মেজাজ ঠান্ডা হয়েছে।
খুব অন্যায় করেছো তুমি, তুমি জানো না ওই বন্দি আত্মা কত রাগি, ও তোমার ভয়ঙ্কর ক্ষতি করে দেবে কিন্তু।
দেখ, তবুও তো বুঝবো অলৌকিক বলে একটা বিষয় আছে এ বাড়িতে, আর ভয়ঙ্কর কিছু না হলে তোমরা অন্তত বুঝবে কতটা বোকার স্বর্গে তোমরা বাস করছো।
ভাবি, তুমি কিভাবে এত বড় ভুলটা করলা? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কে জানে কি হয়। ভাইজান, শিপনকে একটু ফোন দেন, বাড়িতে আসতে বলেন, দেশালি পাড়ার কানা হুজুরে খবর দিতে হবে।
মোনা যে হুট করে রাগ করে এমন একটা কাণ্ড করবে রিপন ঘুণাক্ষরে বুঝতে পারেনি। বিয়ের প্রথম থেকেই ওই আত্মার বিষয়টাও বিশ্বাস করতো না, বাবার দেয়া ডায়মন্ডের দামি দুলটা হারানোর পর খুব বিগড়ে গেছে। এদিকে দেশালি পাড়ার কানা মালিক হুজুর 2 সপ্তাহের জন্য আসনে বসেছে, তার আগে আসতে পারবেন না। বাড়ির সবাই ভীষণ দুশ্চিন্তা করছে, এই বুঝি মোনার কোনো ক্ষতি হয়। অথচ মোরা দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে আর সবার উদ্বিগ হওয়া দেখে উল্টো তাচ্ছিলের হাসি হাসছে। আচ্ছা মোনা যে বিষয়টা একদমই বিশ্বাস করে না, এই জন্যই কি সেই দুষ্ট আত্মা ওকে দিয়ে কাজ করালো যাতে তার বন্দি আত্মার কারিশ্মা সত্যি সত্যি দেখাতে পারে? মোনার কোনো ক্ষতি হবে না তো?
একি মাথায় টোকা দিলে যে, কি হয়েছে সেটা মুখে বলো।
কই, আমি তো তোমাকে টোকা দেইনি।
আবার ফাজলাম হচ্ছে রিপন?
আরে কি আশ্চর্য, আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখো তো। তোমার মাথায় টোকা দিতে হলে আমাকে খাটের ওই পাশে দাঁড়াতে হবে।
এই যে আবার, তুমি দেখেছো? কি রে বাবা,
তাড়াতাড়ি জানলার পাশ থেকে সরে এসো, এইবারই আত্মাটাই নিশ্চয়।
কি কে, কি এটা, কার হাত? রিপন
কই, কার হাত দেখছো? এখানে তো আমি কিছু দেখছি না।
কি বলছো, ভালো করে দেখো জানালা দিয়ে, কে যেন একটা হাত বাড়িয়ে রেখেছে, দেখতে পাচ্ছ না? সাদা কাপড় পরা, দেখো তো বাইরে কেউ আছে নাকি।
যাবো যা বুঝেছি আমি, তুমি সরো, আমি শিপনকে ডাকছি, ও জানলা বন্ধ করে দেবে।
তুমি ভয় পাচ্ছ কেন? এটা ভূতের হাত হলে ক্ষতি তোমার না, আমার করবে। আমি শিওর এটা কেউ ইচ্ছে করে আমাকে ভয় দেখানোর জন্য করছে। হঠাৎ দেখলে না আমি কেমন চমকে গেলাম।
এখনো স্বীকার করছো না, ভয়টাকে চমকে যাওয়া বলছো? কানা হুজুর না আসা পর্যন্ত দেখো আর কি কি ঘটে।
কিছুই ঘটবে না, যদি ঘটেও আমি সামলে নেব। একি জানালা বন্ধ করছো কেন? এমনিতেই তো ওই পাশের জানালা খোলা যায় না, রাতে ঘন্টায় ঘন্টায় লোড শেডিং, আমি ঘুমাতে পাই না। সব বন্ধ থাকলে অক্সিজেন পাওয়া যায় নাকি? জানালাটা খুলে দাও।
না, আজ জানলা খোলা যাবে না। জানলা বন্ধ করে জানলায় তাবিজটা শিবন ঝুলিয়ে রাখতে বলেছে, অনেক কষ্ট করে কানাহুজুরের কাছ থেকে নিয়ে এসছে।
এই তোমরা সবাই কি ফ্যামিলি শুদ্ধ ছাগল নাকি? হাস্যকর, চলো যাও তো। তোমার ওই তাবিজ দুই ভাই মিলে ভিজিয়ে এক গ্লাস করে পানি খেয়ে নাও, তোমাদের মনের ভয় কমবে, আমার জন্য অত ভাবতে হবে না।
তুমি যে ঘটিটা ভেঙেছ সেটা শ্মশানের ঘটি, এই ঘটির জায়গায় নতুন ঘটি স্থাপনের জন্য অনেক ঝামেলা পোহাতে হবে। এমনও হতে পারে তোমাকে সেই নিয়ম কানুন গুলো ফলো আপ করতে হবে, তখন
ইম্পসিবল। আমি সত্যি সত্যি ভয়ে মরে গেলেও আমার ইচ্ছের বিরুদ্ধে যা আমি বিশ্বাস করি না তা কখনোই করব না। লাইট অফ করো
প্লিজ মোনা, সবকিছু তো হালকা ভাবে নিও না।
সরি, আমি তোমাদের মতো সবকিছু একটু ভারী ভাবে নিয়ে নিজের মাথাকে নষ্ট করতে চাই না। গুড নাইট।
যাক, ও ঘুমলে পালিশের নিচে তাবিজটা রেখে দেব।
কে কে ছড়ো, গলা লাগছে। কে কারা দুটা? রিপন, এই রিপন কে? আমার মামার পাশে কে? রিপন, রিপন কোথায়, কোথায় তুমি?
তোর কাছে সব আশ্চর্য তাই না, এখন ভয় পাচ্ছিস কেন?
কে আপনি? আরে কি আশ্চর্য, সামনে আসুন। রিপন, রিপন,
আমি বাড়ির পরমাত্মা, তুই আমার ঘটি ভেঙেছিস কেন?
কি করছো? আমার চুলে ব্যথা পাচ্ছি। কে কে আছো? রিপন, ঝর্ণা, রিপন, বাঁচাও আমাকে, বাঁচাও।
কেউ আসবে না, তোর শাস্তি শুরু হলো, আমাকে আবার ফল ভোগ করবি এবার তুই।
কারো বিশ্বাস বা অন্ধভক্তি নিয়ে বোধহয় সবসময় মজা করাটা শোভন নয়, কেননা বিশ্বাস আর ভক্তি এক একজনের কাছে এক এক অর্থ বহন করে। এবারে সকলে অন্ধের মতো বিশ্বাস করে ওদের বাড়িতে একটা বন্দি আত্মা আছে। এত বছরের পুরনো ধ্যান ধারণার সাক্ষী হয়ে যে মাটির ঘটি সবাইকে আগলে রেখেছিল সেটা, অবিশ্বাস আর ক্রোধে ভেঙে ফেলাটা কি মোনার খুব প্রয়োজন ছিল? হ্যাঁ, ডায়মন্ডের দুলটা সত্যি খুব দামি, কিন্তু এবার যে জিনিস হারালো সেটার দাম মোনার কাছে কতটুকু? এদিকে উদ্ভট উদ্ভট সব ঘটনা ঘটছে মোনার সঙ্গে, এক মুহূর্ত যেন শান্তিতে থাকা যাচ্ছে না এই বাড়িতে।
ভাবি, ভাবি
এই ঘরে এসো।
না, কোথাও খুঁজে পাওয়া যায়নি ভাইয়াকে, সারা এলাকা খুঁজে এলাম।
এবার কি হবে? আমার তো ভীষণ টেনশন লাগছে। থানা, থানা একটা মিসিং ডায়রি করবে নাকি?
না না ভাবি, এই একটা সপ্তাহ অন্তত দেখি। তুমি যে বর্ণনা দিলে তাতে পরিষ্কার যে এটা ওই আত্মাতারই কাজ। কোথাও গেলে ফোনটা তো অন্তত নিয়ে যাবে। আর থানায় গিয়ে কি বলবো, ঘর থেকে ভাইয়া উধাও। তোমার উপর ওই আত্মাটা খুব খেপেছে, তাই ইচ্ছে করে ভাইয়াকে কোথাও লুকিয়ে রেখেছে বলে আমার বিশ্বাস। পুলিশের সাধ্য নেই ভাইয়াকে বের করার।
সেটা না হয় তোমাদের বিশ্বাস, কিন্তু জলজান্ত একটা লোক মিসিং, আমরা শুধু আত্মার দোহাই দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো? সেটা কি উচিত হবে? তোমাদের কথাবার্তা শুনে মনে হয় উচিত অনুচিত সব সিদ্ধান্ত ওই আত্মারই। সত্যি
কিছু মনে করো না ভাবি, উচিত অনুচিত সবই আমরা বুঝি। উচিত অনুচিত ভাবার সময় নয় এটা। যা কিছু আজ ঘটছে তার জন্য তুমি দায়ী। কি দরকার ছিল বলতো ওই ঘরে যাওয়ার? আর গেছো তো গেছো, সেটা একটা অপরাধ। ওই ঘটিটা কেন ভাঙলে? এবার বুঝতে পারছো তো, এই বাড়িতে সত্যি সত্যি আত্মা আছে। তোমার সাথে গত রাতে যা ঘটেছে তা ওই আত্মাটারই কাণ্ড।
ঠিক আছে ঠিক আছে, মানছি আমিই দোষী। আমার সঙ্গে যা করার করুক, কিন্তু তোমার ভাইয়া কেন সাফার করবে, এর মানেটা কি?
সেটা আমি জানি না, তবে এতটুকু বুঝতে পারছি এই পানি অনেক দূর গড়াবে। কেন যেমন কাণ্ড করলা তুমি, আমার ভাইয়ের যদি কোনো বিপদ হয় এখন? তুমি শহরের মানুষ সেটা বুঝলাম, এইসবে বিশ্বাস নেই তাও মানলাম, তাই বলে আমাদের ধ্যান ধারণার মূল্য দেবে না তুমি? হাজার হোক, এটা তো তোমার শ্বশুর বাড়ি।
আমি বুঝতে পারছি তোমার মন ভালো নেই, কিন্তু তোমার ভাইয়ের জন্য আমারও চিন্তা কিছু কম হচ্ছে না শিপন। আমি ওই পুরোনো আত্মার ঘটির ব্যাপারটা তো সিরিয়াসলি নেইনি সত্যি, কিন্তু আমার বাবার দেওয়ার ওই দুলটা, ওটাই তার শেষ স্মৃতি। ওই দুল আমি সবসময় আগলে রাখি, তাই মাথাটা ঠিক রাখতে পাইনি, আর কিছুই না।
যাই হোক, সাবধানে থেকো। আর ভাইয়াকে একটা তাবিজ দিয়েছিলাম, সেটা তোমার ডান হাতে বেঁধে রেখো, কান হুজুর আসার আগ পর্যন্ত প্লিজ।
ঠিক আছে।
ভাবি, ময়না দেখছো ওর বাড়িতে গেছে, কি হয়েছে?
দেখো তো ও কি গিজার অন করে রেখেছে কিনা। কি গরম পানি বাবা, আরেকটু হলে তো আমার গায়ে পড়ে যেত।
কই না তো, গিজারের সুইচ তো বন্ধ। ও বুঝেছি, তোমার তাবিজ কই, সঙ্গে নে?
না, ঘরে রেখেছি, ভিজে যাবে তাই।
প্লিজ ভাবি, তুমি তাবিজ ছাড়া থেকো না, জানোই তো পরিস্থিতি কেমন।
মানে আমি কি একটু শান্তি মতো গোসলও করতে পারবো না? তোমাদের হাস্যকর আত্মা কি শুরু করেছে বলতো?
এই কে আছো? আমি আলমারির ভেতরে আটকা পড়েছি। ঝর্ণা, এই ঝর্ণা, শুনতে পাচ্ছো? আশ্চর্য, কি ঘটছে আমার সাথে এসব? ময়না, এই ময়না, এটা খুলছেও না। কিছুক্ষণ এখানে আটকে থাকলে তো আমি অক্সিজেনের অভাবে মারা পড়বো। মোবাইলটা তো আছে, 3017। শিট, ফোনের নাম্বার কেন? ঝর্ণা, ঝর্ণাকে ফোন দিতে হবে। 3017।
হ্যালো ভাবি, কি ব্যাপার, তুমি কই?
এক্ষুনি আমার রুমে এসো, আমি আলমারির ভেতরে আটকা পড়েছি, কোনোভাবে বেরোতে পারছি না, তাড়াতাড়ি এসো।
সর্বনাশ, কি বলছো?
কিভাবে তুমি আলমারির ভেতরে আটকা পড়লে বলতো?
ভাগ্যের সাথে মোবাইলটা ছিল, নইলে আমি আলমারি খুলে বাম পাশে ভেতর দিকে মাথাটা দিতেই কিছু আমাকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিল। গায়ে জোরে পাচ্ছিলাম না, এমনকি একটা শব্দ বেরোচ্ছিল না গলা দিয়ে, প্রচন্ড ভয় পেয়েছি আমি।
আবার তাবিজ খুলে রেখেছ?
না তো, কেন এমন করছে আমার সাথে ওই আত্মাটা? আমি ক্লান্ত, আমার আর ভালো লাগছে না। এদিকে রিপনেরও কোনো পাত্তা নেই, থানা একটা ডায়েরি পর্যন্ত করা গেল না।
কিভাবে করব বলো, ভাইয়ার সমস্ত ছবি তো গায়েব হয়ে গেছে, এমনকি মোবাইলের ছবিও। তার মানে তো বুঝতেই পারছো,
আমাদের থানায় যেতে দেবে না ও।
আর নিতে পারছি না আমি, তোমরা যতটা সহজে সবকিছু মেনে নিতে পারো আমি পারি না। আমার ভীষণ বিরক্ত লাগছে এই সময়টার ভেতর দিয়ে যেতে, কষ্ট হচ্ছে।
এই তো আর মাত্র দুটা দিন ভাবি, কানা মালিক হুজুর আসলেই একটা ব্যবস্থা হবে নিশ্চিত। তুমি আর একা একা থেকো না, সবসময় ময়নাকে পাশে রেখো, আর যতক্ষণ আমি পারি আমি তোমার পাশে থাকবো।
শেষে কিনা আমার মতো একজন মানুষ অদৃশ্য ভূতের ভয়ে তাবিজ শরীরে বেঁধেছি, স্ট্রেঞ্জ, নিজেকেই নিজের বিশ্বাস হচ্ছে না আমার।
আর অবিশ্বাস করো না ভাবি, তোমার সঙ্গে প্রতিদিনই তো আজগুবি ঘটনা ঘটাচ্ছি উনি, যাতে তুমি মনে প্রাণে তাকে বিশ্বাস করো।
এভাবে চলতে থাকলে বিশ্বাস তো করতেই হবে, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমি বিশ্বাস করছি ঝর্ণা, কিন্তু রিপন কেন আসছে না? আমি ব্যাপারটা নিয়ে ভীষণ ডিস্টার্ব।
রিপন মিসিং হয়েছে আজ এতগুলো দিন হয়ে গেল, আশ্চর্য। এবারে লোকেরা কি কাণ্ডজ্ঞানহীন নাকি? মোনা এখন আর বিষয়টা নিয়ে ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে রিপনের মিসিং হয়ে যাওয়াটা নিয়ে। কেন যেন মনের ভেতর ডেকে বলছে এসবে কোনো ভূত টুট নয়, বরং শিপনের হাত আছে। বড় ভাইয়ের বাড়ি গাড়ি ফ্ল্যাট ব্যাংক ব্যালেন্স এসবের প্রতি ওর দৃষ্টি পড়েনি তো। আর কিভাবে বা রিপনের সমস্ত ছবি বাড়ি থেকে হাওয়া হয়ে গেল, এমনকি ঢাকার ছবি নেই। ওই আত্মা তো সারাক্ষণই মোনাকে জ্বালাচ্ছে, তবে রিপনকে কেন শাস্তি দেবে? রিপন তো ঘটি ভাঙেনি, শিপনি বা বড় ভাইয়ের মিসিং হওয়াটা নিয়ে এত নিরুত্তাপ কেন? জানালা দিয়ে সাদা হাত, হঠাৎ গরম পানি, আলমারিতে আটকে যাওয়া, সমস্ত ঘটনাগুলো এক এক করে ব্যাখ্যা করেছে মোনা। এখন অদৃশ্যমান আত্মা বা ভূত নয়, বরং দৃশ্যমান ভূতটাকেই ভয় পাচ্ছে মোনা। এতক্ষণে তখন রিপনকে বলেছিল গ্রামে বাড়ি করার দরকার নেই, এবার হলো তো, অত বড় বাড়ি দেখে সবার চোখ কপালে উঠেছে, সে সঙ্গে চাপা পড়া লোভটাও। না না, এভাবে হবে না, মোনাকে কিছু একটা করতে হবে। বড় অদ্ভুত গল্প, শুরুর থেকে আমরা দেখছি যে একটা বাড়িতে একটা আত্মা বা ভূতকে পালা হতো, পোষা হতো, মানুষ কুকুর বেড়াল পোষে, ভূত বা আত্মা কেউ পোষে আগে কখনো শোনা হয়নি, এবং সে অদ্ভুত ভূত জিনিসপত্র চুরি করে নিয়ে আবার রেখেও যায়। তো যাই হোক, বেশি কথা বলছি না, যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে এখন মোনার স্বামী অর্থাৎ রিপন, রিপনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হলো রিপনের? রিপনকেও কি ধরে নিয়ে গেছে সেই পোষা ভূত বার্তা? যাই হোক, কি হয়েছে কি না সেটা আদৌ জানতে পারবো কিনা তার জন্য শুনতে হবে দ্বিতীয় পর্ব। আসুন তাহলে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরে আসছি। আপনার সঙ্গে শারমিন আছি আর শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে।
ভাবি, কোথাও বেরোচ্ছ নাকি তুমি?
হ্যাঁ, কেন বলো তো?
না না, তুমি বেরোবে না, বাড়ির বাইরে যাওয়া তোমার নিষেধ, তুমি এই বাড়ি থেকে বেরোতে পারবে না।
আশ্চর্য তো, কেন, কারণটা কি? আমি কি এই বাড়িতে বন্দী নাকি?
আহা, ভুল বুঝছো কেন, তুমি তো জানোই সবটা। তোমার ভালোর জন্যই বলছি, এ বাড়িতে তাবিজ কাজ করবে, কিন্তু বাইরে তো তাবিজের কোন নেই। যদি কোনো বিপদ হয়, এমনিতেও ভাইয়াকে এখনো ফেরত দিচ্ছে না, তার উপর তুমিও যদি মিসিং হও।
তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না শিপন, আমিও মিসিং হবো মানে? আর বাড়ির বাইরে যেতে পারবো না, নাকি তুমি চাইছো না আমি বাড়ির বাইরে যাই? কোনটা
মানে, তুমি ভুল ভাবছো।
আমি ভুল ভাবছি না, অদৃশ্য যে ভূতের গল্প ফেঁদেছো সেটা তোমার ভাইকে বিশ্বাস করাতে সহজ হলেও আমার বেলায় কিন্তু একটু কঠিন হবে, বুঝতে পারছো? ওইসব তাবিজ টাবিজ যে আসলে ভুয়া আমি প্রমাণ করে দেব।
তোমার মাথা এমনিতেই গরম, গরম মাথায় আমি যাই বলবো তুমি সবটাই কেবল পোড়াবে, কাজে আমি তোমাকে কোনো যুক্তি ব্যাখ্যা দেব না, সবটা সময়ই পরিষ্কার করবে। কিন্তু প্লিজ, বাড়ির বাইরে তুমি যাবে না, আমি যেতে দেব না তোমাকে, কারণ তোমার কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না।
আর আমি যদি তোমার কথা না মানি তবে? আচ্ছা, আমাকে কি তুমি বোকা ভাবো?
তুমি আমার থেকে অনেক বুদ্ধিমান মানুষ এটা আমি জানি, তারপরও বেশি বুদ্ধি নিয়ে অবিশ্বাসের ধোকায় মস্ত বড় ভুল করে অলরেডি বসে আছো, সে ভুলের মাশুল দিচ্ছে আমার ভাই, কাজে এই দ্বিতীয় ভুলটা আমি করতে দেব না।
আমি থানায় যাব।
বিষয়টা থানা পুলিশের না বুঝতে পারছো না এখনো? কানা হুজুর না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না।
ক্ষমতা থাকে তো আটকাও। একি একি কি হচ্ছে সব? আমি আমি পা নাড়াতে পারছি না কেন? একি শিপন, তুমি কি কোনো তাবিজ দিয়ে জাদুটনা করে এনেছো? সত্যি করে বলো।
ভাবি, মনের অবিশ্বাসটাকে ঝেড়ে ফেলো, দেখবে বিশ্বাসের কত শান্তি। তোমার মনের ভয়ঙ্কর অবিশ্বাস সব কিছুতে কেবল বিষ ছড়িয়ে দেবে, আর কিছুই না। দেখছো তো, সামান্য একটুখানি বাইরে যেতে না বললাম, তাও তোমার ভালোর জন্য। তাবিজটা এনে দিলাম, তাও তোমার জন্য। অথচ অবিশ্বাস তোমাকে এমন জায়গায় নিয়ে গেছে যে এক ভাই আরেক ভাইয়ের শত্রু হবে এমনটাই ভেবে বসে আছো। ঝর্ণাকে কি বলেছো আমার কানে এসেছে, খুব কষ্ট পেলাম তোমার কথায়।
আমি আমি সত্যি পা নাড়াতে পারছি না।
আমার হাতে তো কোনো তাবিজ নেই, কোনো জাদু মন্ত্র জানি না আমি যে তোমার পা আটকে দেব। তবে বুঝতে পারছি এই বাড়ির আত্মাটা তোমার উপর কতটা বিরক্ত।
আমার 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 ভয় লাগছে। আমার আমার পা ঠিক হবে তো? যদি আর কোনোদিন হাঁটতে না পারি কি হবে আমার? আমি আমি সরি শিপন, তুমি প্লিজ কিছু মনে করো না।
ঝর্ণা, এদিকে এসো একবার। কই গেলে তুমি, তাড়াতাড়ি এসো।
আমি পা নাড়াতে পারছি না কেন? আমার পা পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে শিপন, আমি কি করবো এখন?
কেঁদো না ভাবি, আমি আমি দেখছি কি করা যায়।
অবিশ্বাস্য হলেও সত্যি মুনা বাড়ির বাইরে যেতে পারেনি। যতবারই ওর মনে অবিশ্বাসের কোনো ঘন ছায় জায়গা নিয়েছে, ততবারই অলৌকিক কোনো ঘটনা এক অদৃশ্য সত্যের সামনে মুনাকে ঠেলে দিয়েছে। হঠাৎ এভাবে এক জায়গায় স্থির হয়ে যাওয়া সত্যি কোনো খামখেয়ালিপনার বিষয় নয়। মুনার দুই পা যেন অবশ হয়ে গেছে, কোনো শক্তি নেই ওর পায়ে, এক চুল নড়াতে পারছে না। যেন দীর্ঘদিন ধরে মুনার দুই পায়ে ঝিঝি লেগে আছে, কোনো বোধ শক্তি নেই। বাড়িতে এই নিয়ে হুলস্থুল বেঁধে গেছে। আশেপাশে যেন এই বিষয়ে পাঁচ কান না হয়, তাই দ্রুত শিপন কানা হুজুরকে আনতে গেল। যদিও আর একদিন পর উনি আসবেন বলেছিলেন, কিন্তু মুনার পক্ষে এতক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকাটা ভয়াবহ কষ্টের। তাছাড়া এখন দু পায়ে নাকি প্রচন্ড ব্যথা হচ্ছে। সন্ধ্যার পরপর শিপন আর কানা হুজুর বাড়িতে এলেন। কানা হুজুরের কাণ্ড কারখানা দেখে চমকে যাচ্ছেন বারবার। সত্যি কি লোকটা অন্ধ, নাকি সবকিছু দেখতে পাচ্ছে? এমন ভাবে চলাফেরা করছে যেন সব পরিষ্কার দেখছে। না, ওনাকে অন্তত অবিশ্বাস করাটা উচিত হবে না। অবিশ্বাসের জোরেই আজ এইখানে এসে দাঁড়িয়েছে মুনা।
মা জানো নেই, দুই পায়ের গোড়ালিতে তাবিজ বাঁধে দিছি, এবার হাঁটেন।
আমার পায়ে প্রচন্ড ব্যথা, আমি তো পায়ে নাড়াতে পারছি না।
বিশ্বাস রাখেন মনে, ডাইন পা ওখান সামনে আগে দেন।
কিন্তু এত ব্যথা আমি পাচ্ছি না।
ব্যথা নাই, আমার কথা বিশ্বাস করেন, ব্যথা বেদনা সব তাবিজ খাইয়া ফেলছে।
জি
ভাবি, দাঁড়িয়ে থাকো না, পাটা নাড়াচাড়া করো প্লিজ, ওনার কথা শোনো।
ভয় লাগছে, পাচ্ছি না।
ভয় নেই কোনো, আমার হাত ধরো, এই তো একটু চেষ্টা করো।
ব্যথা তো নেই, আমি আমি হাঁটতে পারছি শিপন। ঝর্ণা দেখো, এই যে আমার পা আবার নাড়াতে পারছি। থ্যাংক ইউ, দেখি কি বলেছে, ধন্যবাদ দেব জানি না। আমি আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম, খুব আধে বাড়ে চিন্তা মাথায় ঘুরছিল।
যান, গোসল করে সাদা পোশাক পরে ওই ঘরে আসেন, আমি আত্মারে আনার ব্যবস্থা করতেছি। আর একটা কথা, আমি সত্যি সত্যি অন্ধ, অন্ধ মানে জন্মান্ধ।
জি, মানে
মানুষের বিশ্বাস করাটাও একটা বিরাট ধর্ম, কথাটা বোঝার চেষ্টা করেন মাজননী। যান, বাড়ির সমস্ত বাতি নিভিয়ে দেন শিপন, আমি আসনে বসার সাথে সাথে এই ঘরের মোমবাতি গুলান জ্বালায় দিবেন।
জি হুজুর, আপনি তো সবই জানেন, বড়দাদার ভুল মন্ত্রে এই আত্মীয় বাড়িতে বন্দি। চেষ্টা করে দেখবেন যেন ওর মুক্তি দেওয়া যায়।
খুব শক্ত কাজ, কারণ আপনার বড়দাদা যার কাছ থেকে তন্ত্র মন্ত্র শিখছেন তিনিও মারা গেছেন। ভুল মন্ত্রের কোনো কিছুই জানা সম্ভব না। তবে আমি হয়তোবা চেষ্টা চরিত্র করতে পারতাম যদি পুরনো শাসনের ঘটিটা না ভাঙত। আমার মনে হয় না ওই আত্মা আপনাকে বাড়ির কাউরে ছাড়ব, তবে ক্ষতি তেমন করব না।
আমার দাদাও তাই বলেছিল, বড় দাদা নাকি এমন মন্ত্র জানতেন যে ওই মন্ত্রের বলে কোনো অশুভ আত্মা এই বাড়ির কারো কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি আমাদের ভবিষ্যৎ বংশধরদেরও না। এই জন্যই তো ওই বন্দি আত্মা নিয়ে আমরা মাথা ঘামাইনি। কিন্তু ভাবি হঠাৎ করে রাগ করে এমন কাজ করলো যে কি বলবো।
আপনি আসেন মাঝানুনি, উনি ছাড়া আর কোনো মহিলা যেন এই ঘরে না আসে। আসনে আত্মা উপস্থিত হওয়ার সাথে সাথে মোমবাতি নিভে যাবে, বাতাস হবে, একটা ধাক্কা খাবেন। ভয়ের কিছু নাই, ভূমিকম্প হইলে যেমন হয় তেমন।
অন্ধকারে আত্মাটাকে দেখা যাবে
না? আপনার উপর ভর করবে, আপনার সাথে কথা বলবে, কিন্তু দেখা যাবে না। জিন পরি আত্মা এদের সবাই শ্বশুরে দেখতে পায় না।
আপনি শুধু বলবেন রিপনকে যেন ফেরত দেয়।
চোখ বন্ধ করেন সবাই, এই যে এই মাটির দলার উপরে হাত দেন। এই বাড়ির বড় বোলারে কই রাখছোস? ছেলেরে ফিরত দে, নইলে তোর এমন অবস্থা করব তুই বর্ষ হইয়া যাবি।
আমি এই বাড়িতে এই ঘরেই থাকব, ছেলেরে কোনদিন দাঁড়ায় দুই যে পাবি না।
তাহলে দেখ
কি করতে পার।
শ্মশানের ঘটির সাথে তোর কি সম্পর্ক আমি জানি? আমি ইচ্ছা করলে তোর এই মুহূর্তে বাড়ি ছাড়া করতে পারি। দেখবি শিপন শুকনামরিচ পুরা আর সিঁদুরের বাক্সটা দেন। এ স্বামীর আইসকাই নিয়ে আসবি আর এই বাড়ি ছাড়বি। বল কি চাস? এক জোড়া কালো খাসি, 5 কেজি চাউল আর 100 ঘি, একটা নতুন ঘটি, এগুলো শ্মশানে দিয়ে আসবো। যে ঘটি ভাঙছে সেই ঘটি কেমনে ফেরত দিব তোরে?
শ্মশানের মাটি নিয়া কুমার বাড়ি যাবি, কুমার বাড়ির কাঁচা ঘটি নিয়া সারা সীতা জ্বালাবি, যতক্ষণ সীতা জ্বলবো। যে ঘটি ভাঙছে সে পানিতে বসে থাকবে, কাঁচা ঘটি পুড়ে পাকা হবে, তারপর গোসল করে সেই ঘটি বাড়ি নিয়ে আসবে।
শহরের মেয়ে এত কঠিন কাজ সে পারবে না, কাজটা আমি করে দেই।
আমার ক্ষতি নেই, এই মেয়ে তার সামনে পাবে না, এই মেয়ে তার সামনে পাবে না।
না না আমি পারবো, আমাকে আমাকে পারতেই হবে।
তবে একলা আমার বর্ষা শনি মঙ্গলবারে
ঘটি পাইলেই ওর স্বামীরে পাওয়া যাবে। আর তুই এই বাড়ি ছাড়বি কথা দিলি তো, কিন্তু বুঝবো কি করে তুই বাড়ির বাইরে গেছিস? জাম্বুরা গাছের একটা ডাল ভাঙ্গা দিয়ে যাবি যাওয়ার সময়।
আমার ঘটি যথাস্থানে আসুক আমি চলে যাব, তবে জাম্বুরা গাছের ডাল না, অন্য কিছু ভেঙে দিয়ে যাবো। কষ্ট হয়েছে
এটা তো সামান্য কষ্ট, আমি এমন জিনিস জানি যে তুই সারা জীবন জ্বলতে থাকবি, কিচ্ছু করতে পারবি না আমার।
শনি মঙ্গলের যে কোনো দিন আমার কাঁচা গতি পাকা করে চাই, আমি চলে যাব।
শ্মশানের সবকিছু দিনের বেলায় মুনা দেখিয়ে এলো, কিভাবে কোথায় আগুন জ্বালিয়ে তাতে কাঁচা ঘটি পাকা করবে তাও ঠিক করে এলো। কুমারবাড়ির কাঁচা ঘটিও তৈরি হয়ে গেছে। এবার শনিবারের রাতের জন্য অপেক্ষা। একজন ঘোর অবিশ্বাসী মানুষকে মনের বিশ্বাস নিয়ে এসব করতে হচ্ছে, কারণ মুনা রিপনকে ফেরত চায়, তাতে কোনো অবিশ্বাসী খটকা নেই। প্রচন্ড ঠান্ডা পড়ছে, হঠাৎ যেন শীত জেঁকে আসছে। এত শীতে কি করে মুনা সারা রাত নদীর ঠান্ডা পানিতে গলা ডুবিয়ে বসে থাকবে কে জানে, নির্ঘাত নিউমোনিয়া বাঁধাবে। যাই হোক, অবশেষে মুনা শ্মশানের দিকে পা বাড়ালো।
ভাবি, আমি এখানেই আছি বড় রাস্তার উপরে, শ্মশানে তো যেতে পারবো না, তোমাকে একাই যেতে হবে।
জানি, তুমি না হয় চলে যাও, সমস্যা হবে না আমার, কাজটা তো আমাকে একাই করতে হবে। সত্যি কি অদ্ভুত নিয়ম কানুন বাবা, হাসবো না কাঁদবো না রাগ করবো বুঝতেই পাচ্ছি না।
তুমি যাও, আমি সারা রাত এখানেই থাকবো, কোনো সমস্যা নেই, ভয় পেও না, কোনো সমস্যা মনে হলে চিৎকার করে একবার ডাক দিও।
আমি ভয় পাবো না, তবে ভীষণ একটা অস্বস্তি লাগছে, কারণ গত রাতেই তো বললে একটা মানুষ পোড়ানো হয়েছে।
শ্মশানে মানুষ পোড়ানো হবে এটাই স্বাভাবিক, ও সব ভুলে যাও, একটা অ্যাডভেঞ্চার ভাবে কাজটা করো।
শ্মশানে এসেছে তাই হয়তো, ভয় কিছু নেই না, তুমি যথেষ্ট সাহসী, বিঘুর ভয় বলে কিচ্ছু নেই। কে কে ওখানে কথা বলছো না কেন, কেউ আছেন এখানে? প্লিজ কথা বলুন। শিয়াল কি খাচ্ছে বাবা, মরু মানুষ নয় তো, আমার ভীষণ ভয় লাগছে। আমি না না আমি পারবো না, কিছুতেই পারবো না, কাঁচা ঘুটি পাকা করতে অসম্ভব। শিপন, শিপন তুমি কি এখনো আছো, শুনতে পাচ্ছো? পানি থেকে কিছু দেখতে পাচ্ছি না তো, নদী থেকে কে উঠে আসছে? রিপন, রিপন কাঠিও জ্বলছে না, ঠান্ডায় ঠান্ডায় হাত জমে গেছে নাকি, এখন তো জ্বালালেই আর ভয় নেই, কেউ কেউ আসবে না কাছে, জন্তু জানার কেউ না, জ্বলছে না তো, কি কি করে
কেমন
আছো,
এতদিন কোথায় ছিলে?
ভালো আছো তো তুমি? কিভাবে এলে বাসায়? কখন এসেছো?
এত অস্থিরতা হবে না, সম্পর্ক। আর আমিও সবটা শুনেছি ঝর্ণা শিপন ওদের কাছ থেকে। তুমি একা একা শ্মশানে গেছো মোনা, আমি খুবই অবাক হয়েছি শুনে, অবিশ্বাস্য।
তোমাকে তোমাকে হারিয়ে আমি দিশারা হয়ে গিয়েছিলাম রিপন।
তার মানে তুমি আমাকে ভীষণ ভালোবাসো, তাই না? ভালোবাসো বলেই যা তুমি কখনো বিশ্বাস করনি তা করতে তোমার আপত্তি ছিল না, দেখলে তো? আসলে ভালোবাসলেই বিশ্বাস জন্মে মানুষের মনে। আমরাও আমাদের এই পৈতৃক বাড়িটাকে ভীষণ ভালোবাসি, যে বাড়িতে বড় দাদার বন্দি আত্মার নানা গল্প শুনে আমরা বড় হয়েছি। আমাদের শৈশব কৈশোর যৌবন কেটেছে অদৃশ্য রহস্যময় মন্ত্রবলে বন্দি আত্মার সঙ্গে নিয়ে। জানি বিজ্ঞানের যুগে এটা হাস্যকর, কিন্তু বিজ্ঞানের চোখ ফাঁকি দেয়া অনেক কিছুর সাথে আমাদের প্রতিনিয়ত দেখা হতো, জানো? আর তাই মনের গভীরে হয়তো কোথাও ভয় পেলেও আমরা সবাই সেটা বিশ্বাস করতাম না। আমরা বিশ্বাস করতাম এই বাড়িতে একটা আত্মা আছে, ও কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না কখনো। অবশ্য বড় দাদার কারিশ্মা ছিল বলেই হয়তো।
রিপন, আমিও বিশ্বাস করি তোমাদের বাড়িতে সত্যি সত্যি বড় দাদার বন্দি করা একটা অদৃশ্য আত্মা আছে, তবে আত্মাটা কিন্তু তোমাদের ক্ষতি করে না।
হ্যাঁ, শেষ পর্যন্ত তুমিও তাহলে মানলে। অবশ্য মানতেই হবে, উপকারী আত্মা যে তোমার রিপনকে ফেরত দিল, তাই না? এবার আমার গল্পটা শোনো, কিভাবে বাড়ি ফিরে এলাম।
জলদি বলো।
কুয়াশা,
দ্বিতীয় পাঠ শুনলাম। ভয়াবহ কাণ্ড, এক পোষা ভূতকে নিয়ে বিকট কাণ্ড ঘটে চলেছে সে বাড়িতে। তো যাই হোক, দ্বিতীয় পাঠ শেষ করবার পর যে পর্বটি অপেক্ষা করে আমাদের জন্য সেটা হচ্ছে কুয়াশার শেষ পর্ব, যে পর্বে উদ্ঘাটিত হতে যাচ্ছে সমস্ত রহস্য। আসুন তাহলে শেষ পর্ব শুনে আসি। আপনি আছেন কুয়াশায় আজ শারমিনের সাথে, আর শুনছেন এবিসি রেডিও।
বড় ভাবি, আয় ভাবি, বড় ভাই জলদি আসেন, দেখেন কি কাণ্ড হইছে।
কি হয়েছে ঝর্ণা?
কি কি হলো আবার?
ভাই, তোমার বিল্ডিং হুড়মুড় করে ভেঙে পড়ছে, কি অদ্ভুত ঘটনা! জলদি আসো, চলো।
বড় দাদার পোষা আত্মা মনে হয় এই বাড়ি ছাড়ছে, তাই এই কাণ্ডটা করলো। ভাবি, তুমি তো ঘটির নিয়ম শেষ করতে পারো নাই, এই জন্য এই ক্ষতিটা করলো। যাক, হুজুর তো অনেক নিয়ম কানুন নাকি করেছেন, ভাগ্যিস, নইলে আর কি কি হতো কে জানে। এত বছরে এ আত্মা আমাদের কোনো ক্ষতি করেনি, কিন্তু ভাবি আমার কিন্তু মায়াই লাগছে পোষা আত্মাটার জন্য। এত বছর বউ হয়ে এসেছে এ বাড়িতে, কত ঘটনা ঘটেছে চোখের সামনে।
তোমাদের ভাবনাগুলো খুব সহজ সরল, তাই অদৃশ্য আত্মাটার জন্য মায়া হচ্ছে। তবে বিল্ডিং ভাঙার ক্ষতিটা আমাকে কষ্ট দিচ্ছে না জানো, সত্যিই তো দোষটা আমার। আমি ঘটি ভেঙেছি, সেটা ফেরত দিতে পারিনি। আমার জন্য এতদিন পুরনো বসত ভিটা ছাড়ছে ওই বন্দি আত্মা, এটুকু রাগ তো তার হবেই। আমার একটুও খারাপ লাগছে না, কারণ রিপনকে তো ফেরত দিয়ে দিয়েছে। ওই নতুন বাড়ির চেয়ে ওই ডায়মন্ডের টুলের চেয়েও তোমার ভাই আমার কাছে বেশি দামি, বেশি ভালোবাসার।
ভাবি, এক কাজ করলে কেমন হয়? ভূতে ভাঙা বাড়ি এমনই পড়ে থাক, লোকজন সব দেখতে আসবে, আমরা না হয় এই পুরনো বাড়িটাতেই একসঙ্গে সবসময় থাকবো।
তোমার মাথায় তো দেখছি সব ইনোভেটিভ আইডিয়া, ভূতের ভাঙা বাড়ি, বাহ।
তারপর অনেক অনেক বছর কেটে গেছে, কত অজানা অলৌকিক রহস্যময়তার সঙ্গে দেখা হয়েছে মুনার। মুনা সেসবের যুক্তি খোঁজেনি, কেন জানি ওর মনে হয় জগতে রহস্যময়তা না থাকলে বেঁচে থাকাটা খুব মানসে। তবে একটা বিষয় মনে বিশ্বাস করে, ওদের সে অদৃশ্য বন্দী আত্মা কিন্তু এখনো আছে। খুজুরের কলকাঠিতে সে বাড়ির ভেতরে আসে না, কিন্তু ভাঙা বাড়ির চারপাশেই সে থাকে। ভাঙা বাড়ি রিপোনা ঠিক করেনি, মুনাও সেসব নিয়ে কথা বলেনি, কেননা মানুষের মনে কত রকম খামখেয়ালি পড়াই তো থাকে। বড় দাদার ভুল করা মন্ত্রবলের ফাঁদে যে অদৃশ্য রহস্যময়তার খেলা এতকাল চলছিল তা কিন্তু থামেনি। লোকচক্ষুর অগোচরে নিশ্চয়ই চলে, আর চলে বলেই এই পরিবারের কোনো ক্ষতি আজও হয়নি। ও আরেকটা কথা, মুনার বাবার দেওয়া ডায়মন্ডের দুলটা মুনার ড্রেসিং টেবিলের ওপরে খুঁজে পেয়েছিল।
আমার ক্যামেরাম্যান তো স্পটে ক্যামেরা ফেলে দে ছুট।
তুই হাসছিস, ভয় পাসনি?
তোমার মেয়ে অনেক সাহসী, তবে আজ এমন এক জায়গায় আটকে গেলাম আমি, মা কি যে বলবো। জায়গাটা তো এমনিতে একটু কেমন যেন, তারপর নিউজ করতে বেশি লোকজন যায়নি, জানাজানি হয়ে গেলে প্রশাসনের চাপ আছে, তার উপর আবার পেছন দিকটায় একটা পরিত্যক্ত শ্মশানও আছে।
ধর ওইসব ছাতার চাকরি ছাড়তো, এত টেনশন নেওয়া যায় নাকি এই বয়সে, পেশার টেশার ধাম করে বেড়ে যায় তোর চিন্তায়। দাঁড়া, তোর বাবাকে ফোন দিয়ে এক্ষুনি চলে আসতে বলছি।
জানো মা, আমি যখন একা একা ওখান থেকে বেরোনোর পথ খুঁজছিলাম তখন হঠাৎ দেখি একজন লম্বা মহিলা সাদা থান পরা কোত্থেকে যেন এগিয়ে এলো। ব্যাপারটা কিন্তু একটু ভৌতিক মা।
তারপর কথা বলেছে তোর সাথে? দেখতে কেমন, চেহারা দেখেছিস?
না, শুধু বললো আমার পেছন পেছন এসো, ভয় নেই। মহিলাটা খুব লম্বা, একটু কেমন যেন, সাদা থানটাও পুরনো, এমন ভাবে খোমটা দেওয়া, মুখটা ভালো করে দেখতেই পেলাম না। অবশ্য টেনশনে ছিলাম তো।
নিশ্চয়ই তোর বড় দাদার পোষা ওই বন্দি আত্মাটাই হবে, ওই আত্মা আমাদের ফ্যামিলি অনেক উপকার করেছে, তোরও করলো দেখলি তো।
মা তুমি যে কি না, আমাদের বড় দাদার পোষা আত্মা। আমার দাদার বাড়িতে আমার বড় দাদার একটা পোষা আত্মা আছে, সেসব গল্প ছোটবেলায় আমাকে সেই আনন্দ দিত। এখন এসব তোমার মুখে শুনলে হাসি লাগে, এসব কখনো সত্যি সত্যি হয় নাকি বোকা মহিলা? উফ, আমার মাটা এত বোকা কেন? জিন পরি ভূত আত্মা প্রেতাত্মা এসব কখনো দেখা যায় না মা, এসব ভীতু মানুষের কল্পনা।
অবশ্যই দেখা যায়, তুই বিশ্বাস কর এরা আছে, মানুষের খুব কাছাকাছি।
তাই বলে এত কাছাকাছি যে আমাকে পথ দেখিয়ে নিয়ে এলো, এই গল্প কে বিশ্বাস করবে বলো? আমাকে নিয়ে সব বন্ধুরা হাসাহাসি করবে যদি একবার জানে, আর আমাকে যে কি পচাবে তুমি চিন্তাই করতে পারবে না।
হাসাহাসি করুক, ওই রহস্য মহিলা আসলে আমাদের বাড়ির পোষা আত্মাটাই, তোর বড় দাদার মন্ত্রে আটকে গেছিল বেচারা।
মুনার মেয়ে খুব হাসাহাসি করে, কিন্তু মুনা বিশ্বাস করে ওদের বাড়ির পোষা আত্মাটা এখনো আছে। তা না হলে হুট করে মুনার মেয়েকে ওই দিন পথ দেখালো কে? সে যদি রহস্যময় নাই হবে তবে নিশ্চয় মুখ দেখা যেত। বড় দাদার ভুল মন্ত্র বলে হোক আর পোষা হোক, যাই হোক না কেন, বন্দী আত্মার উপকার মুনা সারা জীবন মনে রাখবে, কারণ ওই দিন ওইটুকু উপকার করেছিল বলেই রিপন আর মুনা আজও একসঙ্গে সুখে দুঃখে জীবনের পথ চলছে। সত্যি বিশ্বাসেই বোধহয় অনেক কিছু মেলে, আর অবিশ্বাস অথবা তর্ক যোজন যোজন দূরে ছেড়ে দেয় সব কিছু। এতগুলো শুনছিলেন মাসুদুর রহমান মেঘনার লেখা গল্প, যার নাম বন্দি আত্মা। আজকের গল্পটির নাট্যাংশ পরিচালনায় ছিল প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিল পৃথ্বীরাজ। আর বিভিন্ন চরিত্রের নামগুলো জানাচ্ছি। রিপনের চরিত্রে অভিনয় করেছে নীরব, মুনার চরিত্রে প্রিয়ন্তী, ঝর্ণার চরিত্রে তমা, শিপনের চরিত্রে সাইফ, মালে খুজুর বা কানা হুজুরের চরিত্রে সেতু, আর তার কণ্ঠ দিয়েছে প্রিয়ন্তী এবং ফারিনের চরিত্রে জাসিয়া। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হচ্ছে কুয়াশা এক্সপ্রেস এবং কুয়াশার গল্প নিয়ে। কিন্তু যাবার আগে আরো একবার জানিয়ে দিতে চাই, চলছে কুয়াশা স্ক্রিপ্ট লেখবার প্রতিযোগিতা, সঙ্গে আছে এক্সপ্রেস লিখে পাঠাবারও সুযোগ। যেটা করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। যদি কুয়াশা এক্সপ্রেস আপনারা লিখে পাঠাতে চান, সত্য ঘটে যাওয়া কোনো নির্মম কাহিনী, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের হতে পারে, এমনকি আমাদের দেশেরও ঘটনা হতে পারে, এক্সপ্রেস লিখবেন 300 শব্দের মধ্যে। আর কুয়াশার মূল স্ক্রিপ্ট যেটা লিখে পাঠাবেন তা হতে হবে 8000 words, মিনিমাম 8000, অর্থাৎ 7500 থেকে 8000 words এর মধ্যে লিখতে হবে। যে ঠিকানায় পাঠাবে সেটা জানাচ্ছি একটু পরে, কিন্তু তার আগে আরো একটু বলে দিতে চাই যে স্ক্রিপ্ট পাঠালে সবচেয়ে ভালো হয়, আর না হলে গল্প পাঠালে আমরা সাধারণত নিতে চাই না। খুব ভালো গল্প যদি হয় এবং সেটা খুব বড় হয়, সেটা আমাদের পরিশ্রম করতে হবে স্ক্রিপ্ট বানাবার জন্য। সেই ক্ষেত্রে স্ক্রিপ্ট তৈরি করে পাঠানোটাই ভালো। আর টুকটাক যদি ভুল একটু থেকেও থাকে সেটুকু আমরা শুধরে নেব, কিন্তু সবচেয়ে ভালো এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে, যে বা যারা বিজয়ী হচ্ছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, এবং পুরস্কারের মধ্যে হচ্ছে তার লেখা গল্পটি বা তার পাঠানো স্ক্রিপ্টটি কুয়াশার গল্প হিসেবে প্রচার করা হবে এবিসি রেডিওতে, অর্থাৎ কুয়াশায়। এবং সে যদি অভিনয় করতে সক্ষম হয় বা পার্টিসিপেট করতে চান কুয়াশার অভিনয়, তাকে সেখানে অংশগ্রহণ করতে দেওয়া হবে। এছাড়াও থাকছে আরো নানা পুরস্কার, তাই ঝটপট লিখে ফেলুন ঠিকানা, যে ঠিকানায় পাঠাবেন কুয়াশা স্ক্রিপ্ট অথবা এক্সপ্রাইজ। ঠিকানাটি হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস, kuasha89.2@gmail.com। আমি আবারও বলছি kuasha89.2@gmail.com, এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। আজকে বিদায় নেবার সময় হয়ে গেছে, আগামী সপ্তাহে আবারও হাজির হচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
কুয়াশা
exclusively on FusionBD.com.